بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، আজকের দর্শে উপস্থিত সুপ্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিফাদলিল্লাহি ওয়া বিতাওফীকি আজকে যে কিতাব থেকে আলোচনা শুরু করতেছি সেটা হচ্ছে আল আকীদাতুল ওয়াসিফিয়্যাহ। এই কিতাবটা যিনি লিখছেন তিনি হলেন শেখুল ইসলাম আবুল আব্বাস আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে আব্দুল সালাম ইবনে তাইমিয়াহ আল হাররানী রাহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং উনি দ্বীনের জন্য এবং বিশেষ করে উম্মতে মুসলিমার আকীদার সহি আকীদার জন্য যে খেদমত করে গেছেন মিজানে হাসানার মধ্যে রাখুন। আর এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কিতাবের অনেকেই শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কিতাবের শরাহ ব্যাখ্যা অনেকেই করেছেন, অনেক উলামায়ে কিরাম এই কিতাবের ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ ফৌজান হাফিজাহুল্লাহ ওনারাও এটার ব্যাখ্যা দিয়েছেন। তো আমি চেষ্টা করব বিইজনিল্লাহি ওয়া বিতাওফীকিহি যে এই দুইটা শরাহ থেকে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ শরাহ ওনার ব্যাখ্যা থেকে এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা থেকে কম্বাইন করে যেটুকু আমাদের ইখওয়ানদের জন্য ফায়দাজনক হবে সেভাবে আপনাদের সামনে উপস্থাপনের যথাসাধ্য চেষ্টা করব। মূলত যে কিতাবটা এই বইটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি লিখছিলেন আপনার ওয়াসিত শহরের একজন কাজীর চাহিদার প্রেক্ষিতে উনি এসে শেখুল ইসলামের কাছে শিকায়ত করছিলেন যে ওইখানে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মা এবং সিফাতের ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রে এরা বিভ্রান্ত হয়ে গেছে, বিপদকামী হয়ে গেছে, তাদের মধ্যে অনেক ধরনের বিদআত, তারপরে আপনার আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে বাতিল আকীদা তাদের মধ্যে অনুপ্রবেশ করছে। এইগুলার ব্যাপারে উনি যখন শিকায়ত করলেন যে এইগুলার ব্যাপারে শেখুল ইসলাম আপনি একটা কিছু বলেন, আপনি একটা কিছু করেন, তখনই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল আকীদাতুল ওয়াসিতিয়্যাহ এই গ্রন্থটা প্রণয়ন করেন। এই গ্রন্থটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাকিদা বিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বি আসমাইহি ওয়া সিফাতিহি এই বিষয়গুলোকে আল্লাহর নাম গুণাবলীর উপরে কিভাবে ঈমান রাখা উচিত, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, তাওহীদুর রুবুবিয়্যার ব্যাপারে, তাওহীদুল উলুহিয়্যার উপরে কিভাবে ঈমান হওয়া উচিত সে বিষয়গুলো আসলে স্পষ্ট এবং পরিষ্কার করা হয়েছে। শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের শুরুতেই বলেছেন, আমি এখন আপনাদের কাছে মূল টেক্সটটা যেটা সেই টেক্সটটা আমি পড়তেছি, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুজহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইকরারান বিহি ওয়া তাওহীদা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا। এই মূল টেক্সটের অর্থ হল প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম উনি আল্লাহর নামে শুরু করছেন, তারপর বলতেছেন যে সকল প্রশংসা আল্লাহ যিনি হেদায়েত এবং সত্য দিন দিয়ে রাসূলকে পাঠিয়েছেন, তার রাসূলকে পাঠিয়েছেন লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এর অর্থ হচ্ছে যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। واشهد ان لا اله الا الله وحده لا شريك له আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নেই, তিনি একক, তার কোন শরীক নেই। اقرارًا به এই কথাটা মুখে আমি স্বীকার করতেছি, وتوحيدًا এবং অন্তর থেকে সে বিশ্বাস স্থাপন করছি মুখে এবং অন্তর দিয়ে। واشهد ان محمدا عبده ورسوله আমি আরো ঘোষণা দিচ্ছি এইটুকু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাসলিমান মজীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম, অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত করুন। এই হচ্ছে খুতবার অর্থ। এর ব্যাখ্যা আমরা এখন শুরু করতে যাচ্ছি। প্রথমে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে উনি কেন ওনার এই বইটা শুরু করলেন, এর কারণ হল যে উনি বিসমিল্লাহ দিয়ে এই কথার জন্যই শুরু করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম কোরআনে করিম ও এই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছে। কোরআনে করিমের একমাত্র সূরায়ে বারাত ব্যতীত, সূরায়ে বারাত ব্যতীত বা যেটাকে আমরা সূরায়ে তাওবা বলি, এই সূরায়ে তাওবা ব্যতীত অন্য সব সূরার শুরুতেই আমরা দেখতে পাই এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তো কোরআনে করিমের অনুসরণের জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণার্থে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি ওনার এই গ্রন্থটাকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করছেন। কোরআনে করিমের অনুসরণের ব্যাপারে তো আমরা দেখতে পাই যে প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে আমরা দেখি যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকে ফারি পারস্যের সম্রাট রোমের সম্রাটদের কাছে যখন কোন চিঠি লিখছেন, হ্যাঁ, তখন এর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটুকু বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আকতা, وفي رواية آخر كل أمر زبال لم يبدأ بسم الله فهو أبتر جي كنو بھلو کاج جدی جب بسم الله نابولے شروع کرا ہوئے تاولے شتا ہوئے آقتا ورطا ایتا پورنو نا اپورنو ایبان ابتر شتا ہوئے لگی جے جے ترمو دیکنو بارا کھانی اپورنو جے کاجتا بسم الله چھرا جے بھلو کاج امر زبال যে ভালো কাজ বা যে কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজ যদি বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া শুরু করা হয় তাহলে সেটা হবে অপূর্ণ। এই হাদিসের প্রেক্ষিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটুকু আমল দেখা যায় যে যখনই উনি কোনো কিছু চিঠি লিখছেন বা কিছু লিখছেন তখনই এর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, যার কারণে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনিও ওনার এই গ্রন্থটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণার্থে এবং কোরআনে কারীমের অনুসরণার্থে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করছেন। আর এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল না, অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম ওনাদেরও সুন্নাহ ছিল এইটুকু যে যখন ওনারা ভালো কিছু করতেন তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন। যেমন আমরা কোরআনে কারীমে দেখি যে সুলাইমান আলাইহিস সালাম যখন মালিকে বিলকিসের কাছে যখন চিঠি লিখছিলেন তখন তাতে লিখছিলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যায় যে সুলাইমান আলাইহিস সালাম ওই আল্লাহর নাম দিয়ে শুরু করছেন, অন্যান্য নাম দিয়ে কেরাম ও আল্লাহর নাম দিয়ে তাদের প্রতিটি ভালো কাজ শুরু করছেন। তো রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণার্থে কোরআনে কারীমের অনুসরণার্থে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার বইটাকে ইসমিল্লাহ রহমান রাহিম বলে শুরু করছেন, যাতে এটা বেবরকত না হয় এবং এটা অপূর্ণ না হয়, এটার মধ্যে বারাকা থাকে, এটার মধ্যে কল্যাণ থাকে, এই উদ্দেশ্যে এটা করা হয়েছে। সুতরাং এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এটুকু যে আমরা যখনই কোনো ভালো কাজ করব, যখনই কোনো ভালো কাজ করতে যাব, যখনই কোনো কিছু বলতে যাব, ভালো কিছু বলতে যাব, হ্যাঁ, সে সব কিছুর পূর্বে সর্বপ্রথম আমরা যেন বিসমিল্লাহ বলেই শুরু করি, তাহলে এটার মধ্যে বারাকা থাকবে, এটার মধ্যে খায়ের থাকবে, মঙ্গল থাকবে, আর নতুবা সে কালচার মধ্যে বারাকা আসবে না। এখন আমি ওই যেহেতু এখানে আপনারা যারা আছেন, আমরা অনেকেই হয়তো আরবি সম্পর্কে, আরবি ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান হয়তো খুব বেশি না, যার কারণে আমি এই যে বিসমিল্লাহ রহমান রহিমের যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো ওইগুলো নিয়ে আলোচনার খুব একটা প্রয়োজন মনে করছি না। তারপরে যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার সেটাই বলবো ইনশাআল্লাহ। এখানে বিসমিল্লাহ, বিসমিল্লাহ ইসম শব্দের অর্থ হল নাম। যে জিনিসটা কোন একটা নির্দিষ্ট কিছু বোঝায়, কোন বিষয় বা নির্দিষ্ট কোন বস্তু বোঝায়, সেটাকে ইসম বলা হয়। ইসম অর্থ হইল কি নাম বা নাউন, বা অর্থ হইল কি সাথে। তো আল্লাহর বিসমিল্লাহ এর অর্থ হইল কি ইসম, অর্থ হইল কি নামের সাথে, কার নামের সাথে, আল্লাহ আর রহমান আর রহিম, আল্লাহর নামের সাথে। আর এখানে প্রথমে যেটা আমরা বলবো যে বিসমিল্লাহর অর্থ আমরা যেটুকু বললাম যে আল্লাহ নাম, নামের সাথে, আর এরপরে যে শব্দটা আসছে বিসমের পরে আল্লাহ, আল্লাহ এটি হলো যে একটা আলাম, একটা নির্দিষ্ট জাতের নাম, পবিত্র জাতের নাম। আল্লাহর অর্থ হল যে মাবুদ, উপাস্য। আল্লাহ শব্দের অর্থ হলো যে উপাস্য বা মাবুদ, যার আবাদত করা হয়, তিনি হলেন মাবুদ এবং তিনি হলেন আল্লাহ। যে জাতের উপাসনা করা হয় সে জাতের নামই হলো, সে জাতকে আল্লাহ বলা হয়। এবং এই নামটা শুধু আল্লাহ, এই ইসমটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই এটা নির্দিষ্ট। এই নাম বা এই শব্দটা অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং এই নামের অধিকার অন্য কেউ রাখে না, কারণ উপাস্য হওয়ার যোগ্যতা, পরিপূর্ণরূপে সত্যিকার উপাস্য হওয়ার যোগ্যতা যার মধ্যে আছে তিনি একমাত্র আল্লাহ, অন্য কেউ আল্লাহ হতে পারে না। এবং যেহেতু দেখা যায় যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত দুনিয়ার অথবা আকাশেও যারা আছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো মধ্যে উপাস্য হওয়ার, মাবুদ হওয়ার ন্যূনতম কোন যোগ্যতা নেই, যার কারণে এই নামটা শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট এবং নির্ধারিত, এবং এটা একমাত্র আল্লাহরই, আল্লাহর জন্যই যথার্থ। এখানে বিসমিল্লাহির রহমানির রহিমে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে এর অর্থ আমি যেটুকু আপনাদেরকে বললাম যে আল্লাহর, আল্লাহ রহমানুর রহিমের নাম দিয়ে শুরু করলাম। এখন নাম দিয়ে শুরু করলাম কি শুরু করলাম, এই কথাটা কিন্তু বলা হয়নি, এটাকে আম রাখা হয়েছে। এর কারণ হইল এটুকু যে যখনই এই এই বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম দিয়ে শুরু করাটা এটা যেন সর্বক্ষেত্রেই প্রযোজ্য হয়। এখানে একজন্য মূলত এই সেন্টেন্সটার মধ্যে আরেকটা সেন্টেন্স লুকায়িত রয়েছে, যেটাকে আরবিতে মাহজুফ বলা হয়, উজ্জ রয়েছে, একটা শব্দ উজ্জ রয়েছে, এবং সেই উজ্জ শব্দটা মানুষ কাজ করবে বা যে কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে সেই কাজটা হবে উঠে। যেমন আমরা যদি খাওয়ার শুরুতে যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এর অর্থ হবে মূলত বিসমিল্লাহির রহমানির রহিম আকুলু, আমি আল্লাহর নামে খাওয়া শুরু করছি। আমি পড়ার শুরুতে যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এর অর্থ হবে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নাম দিয়ে পড়া শুরু করছি। লেখার শুরুতে বলি যদি তাই, তাহলে বলো বিসমিল্লাহির রহমানির রহিম আকতুবু, ফাআকতুবু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে লেখা শুরু করছি। এখন যদি বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে না বলে যদি বলা হয়তো যে একটা নির্দিষ্ট করে একটা কিছু বলা হয়তো, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আকরাউ, যে আমি আল্লাহর নামে পড়তে শুরু করছি, তাহলে আর লেখা শুরুতে বিসমিল্লাহ আর বলা যেত না, কারণ ওইটা পড়ার জন্য নির্ধারিত হয়ে যেত। এই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হিকমা, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিকমা রেখে দিয়েছেন। হ্যাঁ, এইটা মানুষ অনেকগুলোই মানুষের বোধগম্যতার বাইরে, মানুষের নলেজের বাইরে, প্রত্যেকটা এর মধ্যে এজাজ আছে, প্রত্যেকটা ওয়ার্ডের সেন্টেন্স এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য হিকমা রেখে দিয়েছেন। এর মধ্যে কিছুটা ওলামায়ে কেরাম বুঝেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করছেন, আর সবকিছু বোঝা মানুষের পক্ষে সম্ভব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা অত্যন্ত সামান্য। এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের এখানে মূলত যে ওয়ার্ডটা উজ্জ্ব রাখা হয়েছে, এই ওয়ার্ডটা উজ্জ্ব রাখার পিছনে এই কারণ আমরা বুঝতে পারলাম যে এইটা একটা ভালো খারাপের ক্ষেত্রে, ভালো কথার ক্ষেত্রে যেন এটা প্রযোজ্য হতে পারে, এই কারণে এইভাবে রাখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শব্দটা এর অর্থ আমি বলছি, ওলামায়ে কেরাম এর অর্থ যেটা করছেন যে এটা আলিহা আল্লাহ শব্দ থেকে এটার উৎপত্তি, এবং এর অর্থ হলো কি উপাসনা বা ইবাদত, আল্লাহ অর্থ হলো কি মাবুদ। এই এই শব্দটা কোরআনে কারিমে অনেকবার এসেছে, যেমন সূরাতুল আনামের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। তিনি হলেন আল্লাহ, যিনি আকাশে এবং জমিনে তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি তোমাদের সব গোপন কিছু এবং তোমাদের সবকিছু তিনি জানেন, আর তোমরা যা করতেছো তাও তিনি জানেন। সূরাতুল বাকারার আয়াতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার এই যে নিজের নির্দিষ্ট নাম, এই নামটা কোরআনে কারিমে একাধিক বার বলেন, এবং এই নামটা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, এটা কোন জাতির জন্য, কোন সত্তার জন্য এটা প্রযোজ্য হবে না, এবং কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ আল্লাহ জমিন এবং আসমানে একমাত্র উপাস্য, একমাত্র মাবুদ তিনি। তারপরে যে শব্দটা আছে আর রহমান, আর রহমান অর্থ হল দয়ালু, পরম দয়ালু, যার রহমতটা অত্যন্ত ব্যাপক। ব্যাপকতার অর্থে যে শব্দগুলো ব্যবহার হয় সেটা সাধারণত রহমান শব্দের, রহমান শব্দের এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারের যে শব্দগুলো, এই শব্দগুলো সবসময় ব্যাপকতা বোঝায়। রাহাম শব্দ এটার হলো যে মূল ধাতু হলো কি রাহমান, অর্থাৎ দয়া, এটা থেকে রহমান শব্দটা রহমতের ব্যাপকতা বোঝানোর জন্যই রহমান বলা হচ্ছে, রহমাতিল ওয়াসিআ, যার রহমতটা অত্যন্ত ব্যাপক। হ্যাঁ, যেমন ওই যে খুব রাগান্বিত কোনো ব্যক্তিকে, মানে প্রচন্ড রাগান্বিত কোনো ব্যক্তি বা রাগ যার মধ্যে সবচেয়ে খুব বেশি, এই লোককে বলা হয় গাদবান। ওই রহমান শব্দের ওই স্ট্রাকচারে এটা কি রজবান, গজব থেকে রজবান, রাহাম থেকে রহমান। এই রহমত, রহমান শব্দের মধ্যে রহমতের এত বেশি ব্যাপকতা যে যেটা মানুষের কল্পনা উচিত। আর রহিম, আর রহিম শব্দটার মধ্যে এটাও রহম, এটাও দয়া, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে রহমান শব্দ এত ব্যাপকতা নেই। রহমান শব্দের মধ্যে এত ব্যাপকতা রহিম রহিম শব্দের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ব্যাপক রহমত বা দয়া যেটা, এই সিফত অনুযায়ী তিনি যেহেতু ওনার সারা জমিন এবং আসমানে যারা আছে যত কিছু আছে সবকিছুর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছেন, তার রহমতের এই ব্যাপকতার এই যে গুণ, এই গুণ এই গুণ থেকে বুঝায় রহমান শব্দ। আর রহিম এটা হইলে শুধু এই যে আল্লাহর রহমতটা এটা শুধুমাত্র মুমিনের জন্য, আল্লাহর রহমত এই দয়াটা এই করুণাটা শুধুমাত্র মুমিনদের জন্য। আর রহমান শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী রয়েছে, রহমতের যে গুণাবলী, ওই গুণাবলীটা শুধু যে মুমিন কাফির মানুষ ইনসান জিন্নাত যা আছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতি আল্লাহ রহমান। কিন্তু রহিম আল্লাহ রহিম কাদের প্রতি? শুধুমাত্র মুমিনদের প্রতি। এটা হলো যে রহিম এটা স্পেশাল রহমত কে বুঝায়, এটা শুধুমাত্র মুমিনদের জন্য। যেমন সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একটা আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, যে তিনি শুধুমাত্র মুমিনদের প্রতি রহিম দয়ালু। আর রহমান বলা হয়েছে যে যিনি সবকিছুর প্রতি দয়াশীল, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, কোরআনে কারীমের আয়াতে বলা হয়েছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে রহমান আরশের উপরে। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। রহমান শব্দটা আল্লাহর রহমতের ব্যাপকতা বুঝায়, ওই গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যত কাফির মুশরিক আছে, মানুষ মানুষ এবং মানুষ ছাড়াও অন্যান্য যত জীবজন্তু আছে সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করছে। কারণ কি? ওনার রহমতটা ওনার দয়াটা এতই ব্যাপক যে সমগ্র বিশ্বের প্রতি উনি মেহরবান, উনি সমগ্র বিশ্বের প্রতি করুণাশীল। আর রাহিম কাদের প্রতি? তিনি শুধুমাত্র মুমিনদের প্রতি করুণাশীল। ওই রহিম শব্দটা, রহম শব্দটা রহিম হলে তাহলে এটা হলো বিশেষ শুধুমাত্র মুমিনদের জন্য, ইমানদারদের জন্য। এখানে দুইটাই বলা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহ সমগ্র জগতের প্রতি করুণাশীল এবং যে আল্লাহ শুধুমাত্র মুমিনদের প্রতি করুণাশীল দয়াময়, সেই আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দয়া, এই দয়াটা রহিম যেহেতু তিনি, এটা শুধু সেই রহমতটা ওনার হবে শুধুমাত্র মুমিন প্রতি, কাফিরদের প্রতি হবে না। যার কারণে দেখা যাবে যে ইয়ামা যখন কাফিররা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফা ইন উদনা ইন্না যালিমুন, আল্লাহকে দেখে বলবে হে আল্লাহ আমাদেরকে একবার থেকে বের করে দাও, আমরা যদি ফিরে যাই হ্যাঁ এরপরে যদি আমরা তোমার নাফরমানি করি তাহলে আমরা অবশ্যই জালিম হব, তবে একবার আমাদেরকে এখান থেকে বের করে দাও। কিন্তু এর জবাবে কি বলা হবে? ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নীরব বসে থাকো এবং কথা বলো না, কোনো কথা ওদের শোনা হবে না। কারণ কি? আল্লাহ আল্লাহর রহমতা হবে শুধুমাত্র মুমিনদের প্রতি, কাফেরদের প্রতি না। আর ওই দিন কোন কাফেরের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন দয়া হবে না, ওই দিন দয়া হবে শুধুমাত্র মুমিনদের প্রতি। তখন আল্লাহর রহিম যে সিফতটা, ওই সিফতটাই ওইখানে কাজ করবে। আর রহমান এই যে রহমতের যে ব্যাপক অর্থ, এটা শুধুমাত্র এই দুনিয়াতে মানুষদের প্রতি, জিন্নাতদের প্রতি এবং যত জীবজন্তু আছে তাদের সবার প্রতি আল্লাহর এই দয়া, এবং এটা হলো সাধারণ অনুগ্রহ, এটা হলো সাধারণ অনুগ্রহ। এই সাধারণ অনুগ্রহে এবং ব্যাপক দয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউ হতে পারে না। যার কারণে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে রহমান একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ হতে পারে না, এবং এ কারণেই কারো নাম রাখা যাবে না। যদি কারো নাম রহমান, যদি রহমান যদি চোখে রাখতে হয় তাহলে তাকে বলতে হবে আব্দুর রহমান। কারণ এত ব্যাপক রহমতের অধিকারী, এত ব্যাপক করুণাশীল, এত ব্যাপক দয়াময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ব্যতীত এত ব্যাপক রহমতের অধিকারী আর কেউ নয়, এত ব্যাপক রহমতের মালিক আর কেউ নেই সমগ্র জগতে, আর কেউ নেই, যার কারণে আর কেউ রহমান রহমান এই গুণের অধিকারী হতে পারে না। এবং এই এই সিফতটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার কারণে কারো নামের ক্ষেত্রে আমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে যেন আমরা কাউকে রহমান না বলি। আমাদের অনেক সময় আমাদের ভুল হয়ে যায় ইচ্ছাবশত বা অনিচ্ছাবশত, যেমন কারো নাম যদি হয়তো আব্দুর রহমান থাকে তাহলে রহমান বলেই গেছি। কিন্তু ইয়া আখি, আমাদের খেয়াল রাখতে হবে যে এই রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত এবং এটা আল্লাহর জন্যই নির্ধারিত, এটা কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। আমি যদি এইটুকু জানার পরেও যদি রহমান বলে গেছি তাহলে সুবহানাল্লাহ, হাশাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। রহিম শব্দটা যেহেতু বিশেষ রহমতের ক্ষেত্রে প্রযোজ্য, যার কারণে এটা এটা কখনো ভুল যে কাউকে রহিম বলা যেতে পারে, কারণ রহিমটা একটা নির্ধারিত গণ্ডের মধ্যে, কিন্তু হয়তো বিশেষভাবে বিশেষ কোনো ক্ষেত্রে একটা দয়া বা করুণা প্রদর্শন করছে বা করতে পারে, এই কারণে মানুষের মধ্যে এই গুণ থাকতে পারে, যার কারণে আব্দুর রহিম ব্যতীত রহিম বলা যেতে পারে। কিন্তু তারপরেও সুন্নাহ এবং আদব হইল এইটুকু যে আমরা যেন কোনো মানুষকে শুধু রহিম না বলি, আব্দুর রহিম বলি, রহিমের বান্দা বলি, কারণ মূলত প্রকৃত অর্থে রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু শাব্দিক অর্থে যেহেতু এর মধ্যে এই রহিমটা ওই রহমানের মতো এত ব্যাপক দয়াশীলতা এটার মধ্যে নেই, এবং হয়তো যে কেউ যদি খুব করুণাময়ী হয় হতে পারে, একজন মানুষ মানুষের মধ্যে এই গুণ থাকতে পারে যে হ্যাঁ দয়াশীল দানশীল, এই 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 অর্থে এই শিকড়টা মানুষের মধ্যে থাকতে পারে এর আংশিক, হ্যাঁ এই অর্থে কাউকে রহিম বলা যেতে পারে। কিন্তু তারপরেও এটা খেলাফে আদাব, আল্লাহ শানের প্রতি আদাব অর্থে শুধু কাউকে শুধু রহিম না বলা উচিত। আর রহমানের ক্ষেত্রে হয়তো রহমান বলা এটা কমপ্লিটলি সহি দিতে হারাম। সুতরাং রহমান এবং রহিম এই দুইটা শব্দের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন উচিত, এবং আমরা যেটুকু বুঝলাম যে আর রহমানের মধ্যে রহমতের ব্যাপক অর্থ রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এই গুণ আছে বিধেয় যারা কাফির মুশরিক যারা আছে সবাইকে, যারা আল্লাহ নাফরমানি করতেছে তাদেরকেও আল্লাহ নাফরমানি করতেছেন, আর যারা আল্লাহর উপর ঈমানদার ঈমান এনেছে আল্লাহর আনুগত্য করছে তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছেন। কিন্তু রহিম সিফতটা আল্লাহ দেখা যাবে বিশেষ করে ইয়াউমুল কিয়ামা, যে আল্লাহ কাদের প্রতি ক্ষম করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম হবেন একমাত্র মুমিনদের প্রতি, এবং আল্লাহ সেই স্পেশাল রহমতটা হবে শুধুমাত্র মুমিনদের প্রতি। কাফেরদেরকে বলা হবে ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ওদিন সেদিন তাদের আর কোনো অননয় বিননয় কাকুতি মিনতি আসনা হবে না, যার কারণে দেখা যায় যে যারা ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ পর্দার আড়াল নিয়ে যাবেন, তাদের হিসাব নিকাশ পর্দার আড়ালে। তাকে জিজ্ঞেস করে হবে দেখো তো তুমি এই গুণা করছো কি, এই গুণা তুমি এই গুণাকে চিনতে পারছো কি, এটা কিন্তু এই গুণাকে তুমি করছো, তখন সে দেখবে এবং স্বীকারোক্তি দেবে যে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমি এই গুণা করছি, আমি এই গুণা করছি। তখন একজন ইমানদার মনে করবে যে এই এত কিছু স্বীকারোক্তির পরে যখন দেখবে যে তার আর কোনো উপায় নাই, এত ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ তখন একজন মুমিনান্ত যে আমার তো আর কোনো পথ নেই, এই যত সব গুনার লিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখালেন, আমার তো আর বাঁচার কোনো উপায় নেই, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই রহিম সিফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে দুনিয়াতে আমি তোমার এই পাপগুলো লুকিয়ে রাখছি, আর যাও আজকে তো আজকের দিন আমি তোমাকে মাফ করে দিলাম। ইয়া ইখওয়ানি, কথাটা হবে শুধুমাত্র যারা ইমানদার, যারা এটুকু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এই কালিমার হক আদায় করেছে, এই শাহাদার হক আদায় করেছে। তারা শুধু মুখে বলেনি, শাহাদাতাইন বলা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটুকু বলার অর্থ এটুকু না যে এটা শুধু মুখে উচ্চারণ করা, এটা যেভাবে বলা উচিত এবং এটা যে ভাবি এবং যে চাহিদা আছে সেটুকু যারা পূরণ করছে, তারপরে তাদের যেটুকু গুণা, মানুষ যেহেতু গুণা থাকবে, ছুটি দিচ্ছে যে থাকবে, হ্যাঁ সেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহিম গুণাবলীতে এইগুলো মাফ করে দিবেন, তাহলে তাদের হিসাব নিকাশ হবে। যাতে অন্যান্য জাতির সম্মেলন জেনে পাবে, সুবহানাল্লাহ, এই হলো উম্মতের বৈশিষ্ট্য। অন্যান্য উম্মতের হিসাব নিকাশ হবে খোলা ময়দানে, বেঈমানদের হিসাব হবে খোলা ময়দানে, দেখা হবে। তাদেরকে দেখে ঘোষণা করা হবে এরাই কি করছে, আল্লাহ নাফরমানি করছে, খোলা মাঠে এটুকু ঘোষণা দেওয়া হবে যে এরাই আল্লাহ নাফরমানি করছে, এরাই হলো নাফরমান। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদাতাইনকে কোথায় কাজে এবং বিশ্বাসে প্রতিষ্ঠিত করেনি, এদের প্রতি হবে এই কথা। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যেটুকু আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাপারে আলোচনা, আশা করি এইটুকু আমাদেরকে ফায়দা দেবে ইনশাআল্লাহ। এখন আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর খুতবার পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশে উনি বলছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহর নাম দিয়ে শুরু করার পরে উনি আল্লাহর প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদ। আলিফ এবং লাম সম্পর্কে একটা কথা আমাদের সবার মনে রাখলে ভালো হবে, আলিফ এবং লাম আরবিতে এই শব্দটা যে বাক্যের শুরুতেই আসবে, এটা সাধারণত মাসদার যেটা থেকে বার্ব উৎপন্ন হয় এটাকে মাসদার বলা হয়, ওইটার শুরুতে বা কোনো নাউনের শুরুতে এটা আসে। মাসদারটা যেটা থেকে বার্ব উৎপন্ন হয় সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইসম বা নাউন, এটা এক ধরনের নাম, এটার শুরুতে আলিফ এবং লাম এই শব্দটা আসে। আলিফ এবং লাম শব্দটা এই দুটা অক্ষর যে শব্দের শুরুতে আসবে সেটা দুইটার দুইটা অর্থ কি করবে, দুইটা থেকে যেকোনো একটা অর্থ বহন করবে। প্রথমটা হলো যে এটা যে ওয়ার্ডের শুরুতে আসবে ওই ওয়ার্ড থেকে নির্ধারিত করবে, ওইটাকে নির্ধারিত করে দেবে। কোন কিছুকে নির্ধারণ করার জন্য, সুনির্দিষ্ট করার জন্য আলিফ এবং লাম শব্দ ব্যবহার করা হয়। আর বিস্তৃত আলিফ এবং লাম শব্দটা ব্যবহার করা হয় কখনো কোনো কিছু গ্রেটনেস যেটা ওইটা বোঝানোর জন্য, বিশালত্ব, ব্যাপকতা বা মর্যাদার দিক দিয়ে এটা এটার মর্যাদা বোঝানোর জন্য, অশেষ মর্যাদা বোঝানোর জন্য আলিফ এবং লাম শব্দটা ব্যবহার করা হয়। যেমন এটার যেমন অনেক সময় আমরা দেখি যে ইংরেজি শব্দের শুরুতে যে ডি শব্দটা যেখানে ব্যবহৃত হয় ওই জায়গা থেকে কিন্তু আলিফ এবং লাম শব্দ ব্যবহার হয়। দুইটা কারণে আলিফ এবং লাম দুইটা অর্থ বহন করে, একটা হলো যে কোন জিনিসকে সুনির্দিষ্ট এবং সুনির্ধারণ করণের জন্য আলিফ লাম ব্যবহার করা হয়, আল। দ্বিতীয়ত কোন জিনিসের ব্যাপকতা, বিশালত্ব, মহানত্ব, মহত্ব, এই এই গ্রেটনেস এগুলো বোঝানোর জন্য আলিফ লাম ব্যবহার করা হয়। এখানে আলহামদুলিল্লাহ মূলত এখানে মূল শব্দটা হলো কি হামদুন, হামদুন, হামদুন অর্থ হলো কি প্রশংসা। আলহামদ এর শুরুতে আলিফ লাম এনে এখানে বোঝানো হয়েছে, এই দুইটা দুইটা কি আছে, অর্থ এখানে কি আছে? এখানে আমরা এই দুইটা অর্থ থেকে আলহামদুর মধ্যে আলিফ লাম দ্বিতীয় অর্থটা কি করতেছে, ইন্ডিকেট করতেছে এটা পুরোটা ব্যাপক প্রশংসা, সমস্ত প্রশংসা, সমস্ত শ্রদ্ধাপূর্ণ প্রশংসা, এই সব অর্থে বহন করছে আলহামদুর শুরুতে যে আলিফ এবং লাম। যেমন আমরা যদি বলি যে দাবুক, তাহলে দাবুক বলার অর্থ দুইটা 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 অর্থ বুঝাতে পারে। যখন কোন নির্দিষ্ট একটা বইকে আমি বই সম্পর্কে বলবো দি বুক, তখন বুঝে গেলে যে ওই নির্দিষ্ট বইটাই, অন্য কোনো বই না, ওইটাই। আবার ওই অর্থে আমি বলতে পারি দি বুক যে একটা যদি খুব নামি দামি বা ফেমাস বা এই ধরনের একটা কোনো বই হয়, তাহলে ওইটাকে দি বুক বলা যেতে পারে। যদিও শুধুমাত্র দি বুক বলার রাইট হলো যে একমাত্র নবেল কোরআন করিমের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আল কিতাব, যেমন কিতাব কোরআনে করিমের ক্ষেত্রে বলা হয়েছে আল কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাব। এখানে দুইটা অর্থ একই সাথে বুঝাচ্ছে, আল কিতাব বলতে নির্ধারিত কিতাব যেটা কালামুল্লাহ, আর সাথে সাথে এই দুই শব্দটা এনে ওই ওই কোরআনের নবীদিতি বা এটার এটা যে এটা যে মহান 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 একটা গ্রন্থ সেটা বোঝানো হচ্ছে। আল ইসলাম শব্দটা মহত্ব মহানত্ব যেভাবে নির্দেশ করে, ব্যাপকত্ব এটাও নির্দেশ করে, এবং কোন কোন ক্ষেত্রে এটা কোন বিষয় বা কোন বস্তুকে নির্ধারণ করার অর্থ বহন করে। আলহামদুলিল্লাহ, হাম শব্দের পূর্বে যে আল ইসলাম যে শব্দটা আসছে ওইটা, এইখানের আলিফ এবং লাম আল শব্দটা সমস্ত ব্যাপকত্বর অর্থে ব্যবহৃত হয়েছে, যে যত ধরনের প্রশংসা আছে, যত সব প্রশংসা আছে সব আল্লাহর জন্য, যত সব শব্দপূর্ণ প্রশংসা হতে পারে সব আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, এই শব্দটা কথার হতে পারে, এই প্রশংসাটা কথা বাক্যের দ্বারা হতে পারে, এই প্রশংসাটা আমার কাজের দ্বারা হতে পারে, এই প্রশংসাটা আমার অ্যাথিনের দ্বারা হতে পারে, আমার বিশ্বাসের দ্বারা যেভাবে প্রশংসা যত সব প্রশংসা করা যায়, আমার কথার দ্বারা যত সব প্রশংসা করা যায়, আমার কাজের দ্বারা যেভাবে প্রশংসা জ্ঞাপন করা যায়, প্রদর্শন করা যায়, সবটুকুই হইল লিল্লাহ, আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, এই দেখেন যে একটা শব্দ সুবহানাল্লাহ, এটি হইল যে আরবি ভাষার এজাজ বা মর্যাদা হইলে এইটুকুই, যে এই ছোট দুইটা শব্দের মধ্যে যে এত বেশি ব্যাপকত্ব রয়েছে এটা অন্য কোনো ভাষা দিতে পারে না। যেমন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে যে সূরা বলছেন আলহামদুলিল্লাহ ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, অনেক সূরা সূরাতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং বিশেষ করে সূরা ফাতিহার শুরুতেই আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা কিভাবে করা উচিত, কিভাবে আমরা চোখে কোন শব্দে বলবো, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখানে প্রশংসার কোনো কিছু বাদ না পড়ে, এখানে আমাদের যে নিহেতপক্ষে স্বীকার করলাম, আমি ঘোষণা দিলাম এইটুকু যে আলহামদুলিল্লাহ যত সব প্রশংসা আছে, যত ধরনের প্রশংসা আছে সবই আল্লাহর জন্য। সুতরাং আমাদের এই যে হামদ, হামদ এটা কি একটা ইবাদত, আমরা প্রশংসা যখন করব অন্তর থেকে করব, তখন এটাকে ইবাদত মনে করেই করব, এবং এটা আল্লাহর জন্যই পরিপূর্ণ প্রশংসা হবে, একমাত্র আল্লাহর জন্য। কোন মানুষের প্রতি, মানুষের প্রতি কোন প্রশংসা হতে পারে কিন্তু সেটা পরিপূর্ণ হবে না, আলহামদ হবে না, এটা হামদ হবে কিন্তু আলহামদ হবে না। কারো যদি কোন প্রশংসা করা হয় তাহলে সেটা সেটাকে আমরা হামদ বলতে পারি, এইটা একটা প্রশংসা, হ্যাঁ, কিন্তু সেটা আলহামদ হবে না, কারণ ওইটার মধ্যে ওই ব্যাপকত্ব, ওই শ্রদ্ধা, ওই গ্রেটনেস, হ্যাঁ, ওইগুলা কিছু নাই, একটা স্বাভাবিক একটা প্রশংসা। এখন যদি বলে যে আমি আমি আল্লাহর যেভাবে প্রশংসা করি আপনারা সেভাবে প্রশংসা করি, সুবহান আল্লাহ ও মাআজ আল্লাহ, তাহলে এটা আদৌ ঠিক হবে না। কারণ প্রশংসার সমস্ত প্রশংসা প্রবাদ একমাত্র যোগ্য হকদার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সেটা কোনো মানুষ হতে পারে না, অন্য কেউ হতে পারে না, সৃষ্টি জগতের কেউ হতে পারে না। আমরা কারো শুকুর আদায় করতে পারি, কিন্তু আল্লাহর শুকুর যেভাবে আদায় করব, আল্লাহর প্রতি যে শুকুর আর শুক্র, যত ধরনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায়, কৃতজ্ঞতার যত ভাষা আছে, যত উপায় আছে, সব উপায়ের কৃতজ্ঞতা একমাত্র কৃতজ্ঞতা পাবার দাবিদার হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক তেমনি ভাবে প্রশংসার দাবিদার, কথায় কাজে অন্তরে বিশ্বাসে যত ভাবে আল্লাহর প্রশংসা আদায় করা যায়, সেই প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য এবং হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা মানুষের প্রশংসার ক্ষেত্রে কখনো আল্লাহ কোন কাউকে আল্লাহ ব্যতীত আল্লাহর যেভাবে প্রশংসা আদায় করা হয়, অন্য কোন সৃষ্টি জগতের কারো জন্য সে ধরনের প্রশংসা করা যাবে না, হারাম। এরপরে শেখ রাহিমাহুল্লাহ উনি কি বলছেন যে আমি সকল সমস্ত প্রশংসা আল্লাহর, কোন আল্লাহর, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে অন্য সকল ধর্মের উপর এই দিনকে বিজয়ী এবং প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আরসালা অর্থ হলো কি পাঠানো, যিনি পাঠাইছেন, রাসুলকে পাঠাইছেন, রাসুলহু, এই রাসুল প্রথমত কথা হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আম্বিয়া এবং রাসুলকে দুনিয়াতে পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য, এবং বিশেষ করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন রাসুল করে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, এবং ওনার দ্বারা রেসালত এবং নবুয়তের ধারাবাহিকতা এখানেই সম্পন্ন করা হয়েছে। এটা শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে অন্য কিছু বলতে পারতেন যে আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম, যে আল্লাহ মানুষের সৃষ্টি করছেন, বা আল্লাহর অন্য কিছু করে অন্য একটা পরিচয় দিয়ে উনি কি করতে পারতেন যে সমস্ত প্রশংসা আল্লাহ, ওই আল্লাহ যিনি সমস্ত সমগ্র বিশ্ববাসীকে যিনি লালন পালন করেন, এটাও বলা যেত। কিন্তু এইখানে উনি বিশেষ করে আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ ওই পরিচয় দিলেন কেন, যে যিনি যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য এবং দ্বীনে হক দিয়ে। এর একটা কারণ হলো এইটুকু যে মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এইটুকু, মানুষের সৃষ্টির পরে তার প্রতি তার আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এবং অনুগ্রহ হইল এইটুকু যে আল্লাহ এই মানুষের হেদায়েতের জন্য রাসূল পাঠিয়েছেন। এখানে সবচেয়ে বড় নিয়ামতের কথাই উল্লেখ করা হয়েছে, এবং এইটুকুই বুঝে দিয়েছেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধু সৃষ্টি করেই দিতেন এবং তাদেরকে যদি সঠিক কোন সঠিক রাস্তা যদি প্রদর্শন না করতেন, তাহলে এই মানুষের কোনো মূল্য থাকতো না। যার কারণে মানব জাতির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় অনুকম্পা, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত হলো এইটুকু যে তিনি তাদের জীবন যাপনের জন্য, তাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য, দুনিয়া এবং আখেরাতের সার্বিক সফলতা লাভের জন্য একটা সঠিক সরল পথ দেখিয়েছেন রাসূলগণের মাধ্যমে, রাসূল পাঠিয়ে। আরসালা রাসূলহু, যিনি তার রাসূল পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন, বিল হুদা, সত্য এবং সঠিক দিন দিয়ে, হেদায়েত দিয়ে রাসূল পাঠিয়েছেন, হেদায়েত দিয়ে। এখন হেদায়েত কি, হেদায়েত হইল হেদায়েতের দুইটা অর্থ, একটা অর্থ হইল কি যে মানুষের ক্ষেত্রে যখন বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে হেদায়েত করেছেন, হেদায়েত করা মানে পথ প্রদর্শন করা, সঠিক রাস্তা দেখানো, আলোর পথ দেখানো, এটা হইল গিয়া হেদায়েতের অর্থ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে হেদায়েতের অর্থ হইল সঠিক পথ দেখিয়ে জায়গা পর্যন্ত পৌঁছে দেয়া, মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে দেয়া, ইসাল ইলাল মাতলুব, কাঙ্ক্ষিত বিষয় পর্যন্ত পৌঁছে দেয়া। যেমন যদি আপনি আপনাকে কেউ প্রশ্ন করে যে লালবাগ থেকে মহাখালী কিভাবে যেতে হয়, আপনি বললেন যে এইভাবে আপনি নিউ মার্কেটে গিয়ে বাসে উঠে এইভাবে যেতে পারেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সিদায়। আপনি একটা রাস্তা দেখাই দিলেন কিভাবে যেতে হয়, আর আপনি আপনার নিজের কারে কারে ড্রাইভ করে ওই জায়গা পর্যন্ত নিয়ে দিয়ে আসলেন, সেটাও হৃদায়া। হৃদায়ের দুইটা অর্থ, একটা হইল কি পথ প্রদর্শন করা, এরা আচুত্থারি রাস্তা দেখানো, রাস্তা দেখাই দেওয়া হয়েছে, সঠিক রাস্তা দেখাই দেওয়া হয়েছে, হৃদায়া। আর আরেকটা হলো যে ইসাল ইলাল মতলুব, উদ্দেশ্য পর্যন্ত গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া, সঠিক রাস্তা গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন হুদা, হুদার আমরা দুইটা অর্থ পেলাম, একটা হলো অর্থ হলো রাস্তা দেখানো, আরেকটা অর্থ হলো ইসাল ইলাল মতলুব, গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া। গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার এই যে হেদায়ত, এই অর্থে হেদায়তের মালিক আল্লাহ সুবহান ও তাআলা ব্যতীত আর কেউ হতে পারেন না, ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো উনি শুধু রাস্তা দেখাতে পারবেন, সরল সঠিক রাস্তাটা দেখাতে পারবেন, কিন্তু ওই রাস্তার গন্তব্যে নিয়ে পৌঁছানো ওনার দায়িত্ব না, এবং এটা এটার মালিক ও মালিক তিনি না, এটার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি চাইলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চান যে আমি কাউকে গন্তব্য পৌঁছাই, তিনি সেটা পারবেন না, পারেননি, এবং তিনি সেটা চানও নি, কারণ তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কি, সে দায়িত্বটা হলো শুধুমাত্র রাস্তা দেখানোর মধ্যেই সীমাবদ্ধ। যে মুহাম্মদ আপনি শুধু রাস্তা দেখাবেন, সঠিক রাস্তাটা দেখাবেন, সে সেটা গ্রহণ করবে না বর্জন করবে সেটা আপনার বিষয় না, সে গন্তব্য পৌঁছবে কি না পৌঁছবে না, তাকে গন্তব্য পৌঁছানো না পৌঁছানোর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, সূরাতুল কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলছেন যে আপনি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালো পান, আপনি যাকে পছন্দ করেন, আপনি তাকে হেদায়েত দেওয়ার মালিক আপনি না, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে চান তাকে আপনি গন্তব্য পৌঁছাতে পারবেন না, গন্তব্য পৌঁছানোর হেদায়তের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আবু তালেব ওনার চাচাকে সঠিক শিখেন, প্রাণপণ চেষ্টা করেছেন যে উনি হেদায়ত কবুল করুক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আবু তালেবকে হেদায়তের গন্তব্যে পৌঁছাননি, যার কারণে আবু তালেবের নসিবে হেদায়ত ইসলাম কবুল হয়নি, নসিবে ইসলাম ইসলাম কবুল করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল উনি রাস্তা দেখেছেন, আবু তালিবের রাস্তা দেখাইছেন, কিন্তু আবু তালিব সে রাস্তা কবুল করেননি, গ্রহণ করেননি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে গন্তব্যে তার গন্তব্য পর্যন্ত হেদায়ত দেওয়ার মালিক হতেন, যে একজন লোককে হেদায়ত কবুল করিয়ে দিবেন উনি, তাহলে আবু তালিবকে হেদায়ত করাই দিতেন। সুতরাং দুনিয়ার কোন মানুষ কে যত চেষ্টাই করুক না কেন, যে একজনকে যে সে হেদায়ত দিয়ে দিবে সেটা তার পক্ষে সম্ভব না, হেদায়ত দেয়া এবং না দেয়া এইটার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাট আমরা হেদায়ত করতে পারি এইটুকু যে ওই অর্থে হেদায়ত যে একজন মানুষকে সরল সঠিক রাস্তা দেখানো, ওই অর্থে হেদায়ত করা, কিন্তু গন্তব্য পৌঁছানোর অর্থে হেদায়ত এটা কোনো মানুষের হাতে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আর এখানে হেদায়েত বলতে সঠিক রাস্তা দেখানো, সঠিক রাস্তা কিভাবে দেখানো, সঠিক রাস্তা দেখানো এটা হলো ইলমে নাফেয়া দ্বারা, যে ইলম দ্বারা ফায়দা আছে, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হতে পারে, সেই ইলমই হইল হেদায়েত। রাস্তা দেখানো বলতে কি এইভাবে কোন ডিরেকশন দেওয়া যে এইভাবে এখান থেকে ওইভাবে যাবেন ওইভাবে যাবেন সেটা না। এটা রাস্তা দেখানোর অর্থ হলো যে ইলমে নাফেয়া দেয়া, যে জ্ঞান দিলে পরে যেটা তার কাজে আছে, সঠিক জ্ঞান দেয়া যে জ্ঞান দিলে তার কাজে আছে। এখানে রাস্তা দেখানো বলতে ওই যে বাহ্যিক যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো দেখানো না। হ্যাঁ, যে আপনি ওই ব্লকের অত নম্বর রোডের অত নম্বর বাসায় যাবেন এইভাবে না। এখানে হেদায়ত হলো কি যে একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তা কিভাবে সে পৌঁছতে পারে সেই ইলম তাকে দেয়া, সেই জ্ঞান তাকে দেয়া, এটাই হলো হেদায়ত। হলো যে আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন এমন ইলম দিয়ে, এমন জ্ঞান দিয়ে, যে জ্ঞান মানব জাতির কাজে আছে, যে জ্ঞান মানব জাতিকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখিয়ে দেয়, সে মানুষ কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, এটাই হলো কি হুদা, এটাই হলো কি হিদায়ত। আর এই হিদায়ত ইলমে নাফে মানুষ কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে সেই হেদায়ত ওলামাদের দায়িত্ব, মানুষকে সেই ইলম দেয়া, মানুষকে সেই জ্ঞান দেয়া, এটা হলো ওলামাদের দায়িত্ব। এবং এ কারণে হাদিসে বলা হয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, যে ওলামারা হলেন নবীগণের ওয়ারিস। আর নবীগণ এই যে ওয়ারিস রেখে গেছেন এরা কিসের ওয়ারিস? ওয়াইনাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, দিনার বা দিরহামের ওয়ারিস রেখে যাননি, ওয়াইনামা ওয়ারাসুল, তারা রেখে গেছেন উত্তরা অব্যাহত থাকবে। সুতরাং তাদেরকে হেদায়তের দায়িত্ব পর্যায়ক্রমে নবীর উত্তরাধিকারী যারা উলামায়ে কেরাম, যারা দিন সম্পর্কে অবগত যারা, তাদের দায়িত্ব হলো কি মানুষকে হেদায়ত করা, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তা সঠিক জ্ঞান দান করা। এবং এই যে জ্ঞান দান করা, এখানে এইটুকু রায়ের অর্থ উলামা বলতে এইটুকুই না যে যারা হয়তো নাম পেয়ে গেছেন বা যারা ডিগ্রি অর্জন করে নিয়েছেন ওলামার, যে শুরু তার শুধু তারাই হেদায়ত প্রদান করবেন বা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা প্রদর্শন করবেন, তারা সরাসরি এটা করতে পারবে না, এইটুকু না। আদ-দীনু আন-নসিহাতু, আদ-দীনু আন-নসিহা, দীন হলো নসিহা। হাদিসে যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দীন হচ্ছে নসিহা, আমি যেটুকু জানি যেটুকুর আলিম আমি সঠিক পাবে সঠিক সোর্স থেকে আমি যেটুকু জানতে পেরেছি, যেটুকু আমার কল্যাণের জন্য আমি জানতে পেরেছি, আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য সঠিক সোর্স থেকে সঠিক মাধ্যম থেকে আমি যেটুকু জানতে পেরেছি আমি সেটুকু আরেকজনকে পৌঁছাবো, এটাই হলো যে আমার দায়িত্ব। এবং এটাই হলো যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমি যেটুকু জেনেছি ইলমে নাফেয়া আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যে জ্ঞান, আমি যে জ্ঞানের যতটুকু আমি জানি সেটুকু আমি অন্যকে পৌঁছাবো। হুজ্জাতুল বিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলছিলেন যে ফাল ইউবাল্লিগি শাহিদুল গায়িবা, আজকের দিনে উপস্থিত যারা তারা যেন যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেয়। আর কোরআনে কেরিমে কি বলা হয়েছে, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলো আমার থেকে সেটা পৌঁছিয়ে দাও। এখন যদি কেউ আমরা অপেক্ষা করি যে ঠিক আছে আগে আমি আগে বড় ওলামা হই, বড় আলেম হই, তারপরে না মানুষকে হেদায়ত দেব, সেটা না। বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আমার সঠিক ভাবে সঠিক পদ্ধতিতে আমার জানা থাকে সেটা আমি অন্যকে পৌঁছে দেব। আর পৌঁছানোর পরে সেটা রেজাল্ট কি আসবে, যে পৌঁছানোর পরে এটা কাজ হইলো কি কাজ করলো না, এটা রিঅ্যাকশন হইলো কি রিঅ্যাকশন হইলো না, না রিঅ্যাকশন হইলো, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা প্রয়োজন নেই। আমাদের কাজ হইলো পৌঁছে দেওয়া। আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেয়া এবং মন্দ কাজ থেকে বিরত নিষেধ করা, ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, এটুকু হইল যে আমাদের কাজ। যে ভালো কাজটুকু একজন মানুষকে তার রব পর্যন্ত, তার মাহবুব পর্যন্ত পৌঁছাতে সহায়তা করে, সেই ভালো কাজের দিক নির্দেশনা দেয়, এটি হচ্ছে হিদায়া, এটি হচ্ছে ইলম, এটি হচ্ছে আমর বিল মারুফ। আর যে কাজ, যে কথা, যে বিশ্বাস একজন মানুষকে তার রব থেকে, তার মাহবুবে হাকিকি থেকে ফিরিয়ে রাখে, তার মাহবুবে হাকিকি পর্যন্ত পৌঁছার রাস্তায় অন্তরাল হয়ে দাঁড়ায়, অন্তরায় হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, সে কাজ থেকে একজনকে বিরত রাখা, তাকে নিষেধ করা, হ্যাঁ, এটি হচ্ছে নাহি আনিল মুনকার, এটি হচ্ছে নাহি আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন সেই ইলম দিয়ে, যে ইলম মানুষকে আল্লাহর পথ দেখায়, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে, মানুষ আল্লাহর পরিচয় লাভ করে, যে পথ ধরে চললে মানুষ দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জন করতে পারে, সেই জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এবং বিশেষ করে আমাদের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন খাতামুন নবিয়্যিন, এই হেদায়েত দিয়ে। তো শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি আল্লাহর প্রশংসা আদায় করছেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়তের জন্য রাসূল, নবী রাসূলকে পাঠিয়েছেন, রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, এই হেদায়তটা হলো মানব জাতির প্রতি আল্লাহর একটা বিশেষ অনুকম্পা। এই নিয়ামতের তুলনা, এই নিয়ামতের কোন তুলনা হয় না। কারণ আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রাসূল আমাদের কাছে না পাঠাতেন, তাহলে আমরা দিন জানতাম না, আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারতাম না, আমরা ইসলাম সম্পর্কে জানতাম না, তাহলে তো জাহান্নামের অধিবাসী হওয়া ছাড়া আমাদের আর কোন গত্যন্তর ছিল না। নবী রাসূল না পাঠালেও তো আল্লাহ আর পরিচয় লাভ করা আমাদের উপর ওয়াজিব ছিল, কিন্তু আমরা সেটা কিভাবে করতে পারতাম? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, সে আল্লাহর ইবাদত করা আমাদের উপর ওয়াজিব। যদি নবী রাসূল দুনিয়াতে নাও আসতেন, তারপরে এটা আমাদের জন্য ওয়াজিব ছিল। আল্লাহ যদি কোন নবী রাসূল দুনিয়াতে নাও পাঠাইতেন, তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হতো এবং সঠিকভাবেই করতে হতো, সঠিক পদ্ধতিতেই করতে হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ দয়া গুণে রাসূলদেরকে পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, হিদায়াত দিয়েছেন, ইলমে নাফেয় দিয়ে, ইলমে নাফেয় মানুষের উপকারী জ্ঞান, মানুষের জন্য যে যে জ্ঞান মানুষের ফায়দা পৌঁছায়, দুনিয়া এবং আখেরাতের ফায়দা পৌঁছায়, সেই জ্ঞান দিয়ে, সেই কিতাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে আমাদের নিকট পাঠিয়েছেন। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলা, আল্লাহ বলতেছেন যে আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারদের উপর আল্লাহ এহসান করেছেন এটুকু, ইযা বা'আসা ফীহিম রাসূলা, যে তাদের মধ্যে থেকে রাসূল পাঠিয়েছেন। আল্লাহ নিজেই বলতেছেন যে এটা তোমাদের প্রতি অনেক বড় এহসান, ইমানদারদের প্রতি এটা বহুত অনেক বড় এহসান। এখানে মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি এহসান বললেন কেন? এই এহসান তো সমগ্র মানব জাতির প্রতি। হ্যাঁ, এখানে বিশেষভাবে মুমিনদের প্রতি এহসান বলার কারণ হইল যে একদিকে এটা মুমিনদের জন্য যেভাবে এহসান হয়েছে, কাফেরদের জন্য এটা তাদের গজবের, তাদের ধ্বংসের কারণ হয়েছে। কারণ হিদায়াত আসার পরেও, রাসূল পাঠানোর পরেও যখন তারা রাসূলকে অস্বীকার করছে, রাসূলকে অবজ্ঞা করছে, উপেক্ষা করছে, তখনই আল্লাহর ক্রোধ তাদের প্রতি নাযিল হয়েছে, অভিসম্পাত। আর মুমিনদের জন্য এটা হচ্ছে নিয়ামত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল্লাহর এই বিশেষ অনুগ্রহের উপর উনি আল্লাহর প্রশংসা আদায় করছেন যে তিনি রাসূল পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। এবং সাথে সাথে তিনি আরেকটা কথা বলছেন, বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের অর্থ আমরা পেলাম যে রাস্তার সঠিক রাস্তা প্রদর্শন করা, এবং সেটা কি দিয়ে? ইলমে নাফেয় দিয়ে, উপকারী বা ফায়দাজনক জ্ঞান দিয়ে। এরপরে বলছেন ওয়া দীনিল হক, যিনি রাসূল পাঠিয়েছেন সত্য দিন দিয়ে। এখানে আল্লাহর দুইটা অনুগ্রহের কথা বলা হয়েছে, একটা হলো কি হিদায়াত দিয়ে রাসূল পাঠিয়েছেন, আর আরেকটা হলো কি দীনে হক, সত্য দিন দিয়ে, সঠিক দিন দিয়ে। এখানে দীনে হকের অর্থ কি? দীনে হকের অর্থের ব্যাপারে শেখ হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন যে দীনে হক হলো আমলে সালেহ, নেক কাজ, গুড ডিডস, ভালো কাজ, ভালো কাজ দিয়ে রসুলদেরকে পাঠিয়েছেন। ভালো কাজের একটা সৃষ্টি দিয়ে রসুলদেরকে পাঠানো হয়েছে। একদিকে দেওয়া হয়েছে জ্ঞান, আর আরেকটা হইল কি কাজ, মানুষ জানবে আর সেটা কাজ করবে। কি কাজ করবে? মানুষ আল্লাহকে পাওয়ার জন্য সে জ্ঞান অর্জন করলো, শুধু জ্ঞান অর্জন করলেই তো হবে না, সেই জ্ঞানের সাথে সাথে তাকে কাজ করতে হবে। সে জ্ঞানকে কিভাবে কাজে লাগাবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, বাতলিয়ে দিয়েছেন। এবং সেই এটাই হচ্ছে আমলের সহায়তা, ভালো কাজ। হেদায়েত হইল আল্লাহকে পাওয়ার জন্য যে জ্ঞান প্রয়োজন, আল্লাহকে পাওয়ার রাস্তা, আল্লাহ পর্যন্ত পৌঁছাওয়ার রাস্তা, রাস্তা পাওয়ার জন্য যে জ্ঞান প্রয়োজন সেটা হচ্ছে হেদায়া। আর আল্লাহকে পাওয়ার ওই জ্ঞান অনুযায়ী আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যে কাজ করতে হবে সেটাই হচ্ছে দ্বীন, সেটাই হচ্ছে আমলে সালেহ। এখন শুধু এটা জ্ঞানের মধ্যে যদি সীমিত থাকতো, যে শুধু হেদায়াত দেওয়া হয়েছে, হ্যাঁ শুধু দেওয়া হয়েছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল যদি থাকতো না, তাহলে হয়তো বন্ধু এখানে ফিল করে ফেলত। যার কারণে হেদায়াতটা হইল কি থিওরি, এবং দিনে হক এটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল, দুইটাই দেওয়া হয়েছে। যেমন হেদায়াত দেওয়া হয়েছে যে তোমরা পাঁচ অক্ষ নামাজ পড়বা, এটা হইলে ইলমে নাফে, এটা হেদায়াত যে আল্লাহকে কাছে হল পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে দিন। কিন্তু পাঁচ অক্ষ নামাজ কিভাবে পড়বে, কখন পড়বে, কয় রাখাত পড়বে, রুকু সিজদা কয়টা করবে, সেটা মানুষ কোথেকে জানতে পারতো? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাসূলদেরকে সাথে সাথে প্র্যাকটিক্যাল দিয়ে পাঠাইছেন, দিনে হক নামাজ পড়তে হবে পাঁচ অক্ষ, সময় কখন, আকিমুস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল, আকিমুস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। এর থেকে বড় অনুগ্রহ আর অনুকম্পা আর কি হতে পারে মানুষের জন্য, যে এই মানুষের দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠালেন, সাথে সাথে জ্ঞান দিলেন, সাথে সাথে তাদেরকে প্র্যাকটিক্যাল কিভাবে করতে হবে সেটাও সেই দিক নির্দেশনাও তাদেরকে দিয়ে দিলেন, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই দিয়ে দিলেন। এবং সেটার চর্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে করে দিয়ে মানব জাতিকে শিখিয়ে দিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাহলে আমরা পেলাম যে দিনে হক, দিনে হকের অর্থ হচ্ছে আল আমল সালেহ। আর এই দিনে হক কোনটা? ইন্না দ্বীনা ইনদাল্লাহি আল ইসলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র ধর্ম হইল, একমাত্র ধর্ম হইল কি ইসলাম। ইসলামের মধ্যে যা আছে সব আমলে সালেহ, ভালো কাজ যা আছে, যেগুলো আছে, যেগুলো কোরআন এবং সুন্নাহ অ্যাপ্রুভ করছে, এই সবগুলো হলো যে আমলে সালে, এবং এই সবগুলো হলো যে ইসলাম। আর খারাপ কাজ যা আছে সব ইসলাম থেকে বাইরে। শাব্দিক অর্থের দিক দিয়ে দিনের আরেকটা অর্থ আছে, সেটা হলো কি গাজা বা এটার এটার প্রতিফল বা প্রতিদান। দিনের আরেকটা দুইটা অর্থ, একটা দিনের একটা অর্থ হলো কি আমলে সালে, আর দিনের আরেকটা অর্থ হলো কি প্রতিদান, কাজের প্রতিদান। কাজের প্রতিদানের অর্থে দিন শব্দের ব্যবহার হয়েছে কোরআনে কারিমেও, যেমন সূরাতুল ইনফিতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি জানেন না যে ইয়াউমুদ্দিন সেজার দিন, প্রতিদান লাভের দিন, প্রতিফল লাভের দিন কোনটা? মা ইয়াউমুদ্দিন, প্রতিদান লাভের দিন বা প্রতিফল লাভের দিন সম্পর্কে আপনি জানেন না যে এটা কি, এটার ব্যয়বহতা কি? দিনের দুইটাই অর্থ হতে পারে, একটা হইল কি আমলে সালে, এবং একটা হইল কি গাজা বা কাজের প্রতিফল। দুইটা অর্থে যদি আমরা বলি যে এখানে দিন দিয়ে, দিনে হক দিয়ে মানুষকে পাঠানো হয়েছে, তাহলে দুইটাই এখানে কি হয় প্রযোজ্য হয়, দিনে হক, কারণ এই ইসলামের মানুষ যখন ভালো কাজ, ভালো জিনিস জানবে এবং সে অনুযায়ী যখন কাজ করবে, কারণ দিনের অর্থ যদি আমরা ধরি যে কাজের প্রতিদান, তাহলে ইসলামে একমাত্র কি করে আল্লাহ সুবহানাহু তাআলা একমাত্র মানুষের প্রত্যেকটা কাজের প্রতিদান দান করেন, প্রতিফল দান করেন। ভালো কাজের প্রতিফল ভালো হবে, মন্দ কাজের প্রতিফল মন্দ হবে। প্রত্যেকটা কাজের প্রতিফল দেওয়া হবে। যদি কেউ সরিষা বিন্দু পরিমাণে যদি কেউ কি করে ভালো কাজ করে, তাহলে সেটাকে দেখবে সে ইয়াউমুল কিয়ামা। আর ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, যে কেউ সরিষার দানা পরিমাণ যদি খারাপ কাজ করে, ইয়ারাহু ইয়াউমুল কিয়ামা সে সেটাকে দেখতে পাবে, এবং প্রত্যেকটা কাজেরই প্রতিদান প্রতিফল দেয়া হবে। এই জন্য দিনে ইসলাম হচ্ছে এমন একটা দিন যে দিনের কোনো কাজই কিনা অহেতুক না, নিরর্থক না, অনর্থক না। এখানে প্রত্যেকটা কাজেরই একটা হিসাব নিকাশ আছে, এমন দিন দিয়ে পাঠাইছেন। তো এখানে দিন হক বলতে ওই দিনকে বোঝানো হচ্ছে, যে দিন পালন করলে যে এটা পালন করাই হলো, এটার কোনো প্রতিফল নাই, এটার কোনো পরিণতি নেই, এমন না। এটার এখানে প্রত্যেক যে দিনের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কথার প্রত্যেকটা বিশ্বাসের একটা প্রতিফল রয়েছে, প্রতিদান রয়েছে, একটা পরিণতি রয়েছে, এমন একটা দিন দিয়ে পাঠাইছেন। ইনসান ওয়াই মিত্রা কাচুদা, মানুষ কি মনে করে যে আমি তাকে এমনিতেই ছেড়ে দেবো? আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে সৃষ্টি করছে এবং জিজ্ঞেস করছে যে মানব জাতিকে মনে করে যে সে আইয়াসাবুল ইনসান, মানব জাতিকে মনে এইটুকু যে আমি তাকে এমনিতেই ছেড়ে দেবো? অবশ্যই না, মানুষকে সবসময় সম্মুখীন হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সামনে হাজির হতে হবে, তার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। সে যদি ভালো কাজ করে সেটার প্রতিফল ভোগ করবে, সেটা যদি ভালো কাজ করে সেটার প্রতিদান লাভ করবে, খারাপ কাজ করে মন্দ কাজ করে সেটার প্রতিফল ভোগ করবে। এবং ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার রব কাউকে জুলুম করবেন না, যা হবে সবই আদল, সবই ইনসাফ। এই দিন দিয়ে হেদায়েত দিয়ে এবং এমন এক দিন দিয়ে যে দিনের একটা পরিণতি রয়েছে, যদি আমরা শেষের অর্থ গ্রহণ করি তাহলে এর অর্থ হবে এটা, আর যদি আমরা প্রথম অর্থ গ্রহণ করি তাহলে সেটা হচ্ছে আমলের তালে। যদি শেষের অর্থটা গ্রহণ করে তাহলে ওইখানে আমল কিন্তু এটার মধ্যে বা কাজ অন্তর্ভুক্ত রয়েছে, কারণ জাজাটা হবে বা পরিণতি হবে, প্রতিদান তো হবে কাজের উপরে। দিন দিনের শেষ অর্থটা হলো, দ্বিতীয় অর্থটা হলো যে জাজা আলাল আমল, জাযা আলাল আমাল, কাজের উপরে প্রতিদান বা প্রতিফল, কাজের প্রতিফল। এমন এক দিন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দিন দিয়ে, যে দিন এটা কি দিনুল হক, সত্য দিন। যে দিনটা হলো দিনুল হক, সত্য কাকে বলে, যার মধ্যে বাতিলের কোন অবকাশ নেই, এটি হলো যে সত্য, এটি হলো হক। যেটার মধ্যে বাতিলের কোন অবকাশ নেই সেটাই হচ্ছে হক। আর যে জিনিসের মধ্যে সত্যের মধ্যে সব সময় ভালো বা কল্যাণ অর্জনের কি থাকে, কল্যাণ থাকে, কল্যাণ অর্জনের যত ধরনের উপকরণ আছে সব উপকরণ যার মধ্যে থাকে সেটাই হচ্ছে হক। অকল্যাণ থেকে বেঁচে থাকার উপকরণ যেটার মধ্যে, যে বস্তুর মধ্যে থাকে সেটাই হচ্ছে হক। হকের অর্থটা আরেকটু আমাদের এটা মনে রাখা দরকার, হক এটার বিপরীত হচ্ছে বাতিল। হক কোন জিনিস, হক হইলে কি সত্য, সত্য কি? আমরা সাধারণত সত্যকে সত্য বলেই বুঝি, কিন্তু সত্য অর্থ কি? সত্য অর্থ হইল কি, যে বিষয় বা যে বস্তুর মধ্যে কল্যাণ অর্জনের যাবতীয় উপকরণ নিহিত সেটাই হচ্ছে হক। আর এবং সাথে সাথে সর্বপ্রকার অকল্যাণ থেকে বেঁচে থাকার সকল উপকরণ যে বিষয় বা যে বস্তুর মধ্যে আছে সেটাই হচ্ছে হক। কল্যাণ লাভের এবং অকল্যাণ থেকে বেঁচে থাকার উপকরণ যে বিষয় বা বস্তুর মধ্যে থাকে সেটাই হচ্ছে হক। আর এই হকের বিপরীত হচ্ছে বাতিল, হকের বিপরীত হচ্ছে বাতিল। যেহেতু হকের বিপরীত হলে বাতিল, সুতরাং বাতিলের অর্থটা কি আছে অটোমেটিক্যালি? বাতিলের অর্থ আমরা অটোমেটিক্যালি এইটুকু বুঝতে পারি যে বাতিল হচ্ছে যার মধ্যে অকল্যাণ লাভের যতসব উপকরণ আছে, অকল্যাণ লাভের উপকরণ যে বিষয় বা যে বস্তুর মধ্যে থাকে, এবং কল্যাণ থেকে বর্জিত থাকার যতসব উপকরণ যে বিষয় বা যে বস্তুর মধ্যে থাকে সেটা হচ্ছে বাতিল। অর্থাৎ যে কাজ করলে মানুষ কল্যাণ থেকে, কল্যাণ লাভ থেকে বিরত থাকবে, আর যত ধরনের অমঙ্গল অকল্যাণ আছে সেগুলো লাভ করতে পারে যার দ্বারা, সেটাই হচ্ছে বাতিল। আর হক হচ্ছে যার দ্বারা মানুষ কল্যাণ লাভ করতে পারে এবং অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারে, সেটাই হচ্ছে হক। দিন ইন্না দীনা ইনদাল্লাহি আল ইসলাম, দিন হচ্ছে আল্লাহর নিকট একমাত্র দিন হল ইসলাম, আর এই দিন হল হক। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, ওয়াদিনুল হক এবং সত্য দিন দিয়ে। তাহলে বোঝা গেল যে ইসলাম এটাই হলো দিনুল হক, একমাত্র সত্য ধর্ম ইসলাম। সত্য ধর্ম যখন মেনে নিলাম তখন অবশ্যই আমাদের একটু মানতে হবে যে ইসলামের মধ্যে যত প্রকার কল্যাণ আছে সব কল্যাণ লাভের যে উপকরণ আছে সব উপকরণ হইল এই ইসলামের মধ্যে। এইটাকে যদি এই উপকরণ গুলাকে যদি আমরা কাজে লাগাই, তার মানে ইসলামকে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে দুনিয়া এবং আখেরাতে যত যত প্রকার কল্যাণ এবং সফলতা আছে সেগুলো আমরা লাভ করতে পারব, এবং দুনিয়া এবং আখেরাতে যত প্রকার অকল্যাণ এবং অমঙ্গল আছে তা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, সেটাকে আমরা দূর করতে পারবো। কারণ আল্লাহ বলতেছেন যে এটি হচ্ছে দিনে হক, এটি হচ্ছে সত্য ধর্ম। ইসলাম থেকে যদি আমরা দূরে সরে যাই তার অর্থ হচ্ছে যে আমরা হক থেকে দূরে সরে গেলাম। হক থেকে দূরে সরে যাওয়ার অর্থ কি? আমরা বাতিলে গিয়ে পড়লাম। হ্যাঁ, আর বাতিলে পড়ার অর্থ হইল যে এইটুকু যে আমরা নিজেরাই কি করলাম, নিজেদেরকে সকল প্রকার কল্যাণ থেকে বর্জিত রাখলাম, দূরে রাখলাম, আর অকল্যাণের রাস্তা খুলে দিলাম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমাদের এর জন্যই দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ মঙ্গল এবং সফলতা লাভের জন্যই ইসলাম, এবং এটাই হচ্ছে দিনে হক। এই কল্যাণ লাভের জন্যই এবং সকল প্রকার অকল্যাণ থেকে বেঁচে থাকার জন্য, অকল্যাণ থেকে নিরাপদ থাকার জন্যই আমাদেরকে ইসলাম প্র্যাকটিস করতে হবে। ওই যে দিন, কারণ দিনের অর্থ এটুকু আমরা বলছি যে আমলে সালে, সেই আমলে সালে আমাদের করতে হবে। হ্যাঁ, আর আজকে এই যে আমাদের দুনিয়াতে যত ধরনের অমঙ্গল, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, যত প্রকার অমঙ্গল আমরা যদি একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখি বা একটু চিন্তা করি নিজে যে কেন আমার এই অমঙ্গল হলো, এই অকল্যাণ হলো, কেন উম্মতের এই অবস্থা, তাহলেই দেখবো আমরা এটা আমাদের নিজের একদম স্পষ্টভাবে দেখা যাবে যে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমাদের এই অবস্থা। আমার ব্যক্তিগত কোনো অকল্যাণ, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় যত প্রকার অকল্যাণ আছে, অমঙ্গল আছে, এগুলার পিছনে মূল কারণ হলো যে আমার ইসলাম থেকে সরে যাওয়া। সব থেকে দূরে সরে যাওয়ার অর্থই হলো যে বাতিলে নিপতিত হওয়া, আর বাতিলে নিপতিত হওয়ার অর্থ হইলেই এইটুকু যে অকল্যাণকে দেখে আনা আর কল্যাণকে দূরে ফেলে দেয়া। আমরা নিজেরাই ইসলামকে প্র্যাকটিস, ইসলামকে ছেড়ে দেওয়ার অর্থ হইল যে স্বেচ্ছায় কল্যাণকে বর্জন করা এবং অমঙ্গল অমঙ্গলকে বেছে নেওয়া। أعاذنا الله وإياكم من ذلك. أيتكو الله سبحانه وتعالى وشاش رحمة بن عنبره سيتلك الرسول فاتيك الحداية دي أبن شبط دين دي أيضا كان فاتيك شبط دين دي ليظهره على الدين كله. شيخ الإسلام ابن تيمية رحمه الله بقول كن ليظهره على الدين كله سأنا سقل درمي رقوري تكي স্পষ্ট এবং বিজয়ী করার জন্য। তো সত্য সত্যের উপরে বাতিল কখনো কি হতে পারে না, জয়ী হতে পারে না, এটাই হলো যে চিরন্তন বিস্তার। যা আল হক যাহা কাল বাতিল, সারাই আলো আসবে। সত্যটা যেহেতু একটা আলো, হেদায়তটা যেহেতু আলো, আলো আসলেই অন্ধকার বিদূরিত হয়ে যাবে, এটি হলে কি চিরন্তন সত্য এবং এটি হলে কি বাস্তব। এই সত্য দিয়ে পাঠাইছেন যাতে করে আল্লাহর দিন ইসলাম অন্য সকল ধর্মের উপর বিজয়ী এবং সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। যার কারণে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে সালাত দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন, তো আগেকার সব নবীর এই যে দিন যেটা অন্য সব দিন আল্লাহর দিনই কুল্লি সব দিন বাতিল হয়ে গেল। ইবন মুসা আলাইহিস সালামের দিন, ঈসা আলাইহিস সালামের দিন, দিন ঈসা, দিন মুসা সব বাতিল হয়ে গেল, দিন ইব্রাহিম সব। আর অন্যান্য যে দিনগুলো ওইগুলো তো আসলে দিনই না, বাকি যেগুলো আছে ওইগুলো তো সব বলে দিবে দিন। দিনের উপরে আল্লাহ তাআলা অন্য সব দিনের উপরে সব ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দিনে হক দিয়ে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এটা কি কিভাবে, এটা কিভাবে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে অন্য দিনের উপরে বিজয়ী হবে, এই বিজয়ী কারা করবে? আসলে লিউযহিরাহু শব্দের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এখানে আগে যেটুকু আপনাদের সামনে পড়ছে সেটা হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর খুতবার মধ্যে উনি যেটা বলছেন। এখন আমি আপনাদেরকে বলছি ওই আয়াত, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারিমে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে তিনি আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, লিয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহ অন্য সব ধর্মের উপর এটাকে বিজয়ী করার জন্য। এটা লিয়ুযহিরাহু কে বিজয়ী করবে, আমরা বিজয়ী করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী করবেন, সে করে তিনি তাকে বিজয়ী করেন। একটু বিশেষ করে আপনারা খেয়াল করবেন এই শব্দটার দিকে, লিয়ুযহিরাহু শব্দের শব্দিক অর্থ হলো যে যাতে করে তিনি এটাকে সমুন্নত করেন, শব্দিক অর্থ হলো যাতে করে তিনি তাকে সমুন্নত করেন অন্য সব দিনের উপরে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে তিনি তাকে সমুন্নত করেন অন্য সকল দিনের উপরে। এখন প্রশ্ন হইল যাতে করে তিনি তাকে সমুন্নত করেন, কাকে সমুন্নত করেন, প্রশ্নটা হইলো কাকে সমুন্নত করেন, এই কথাটা এখানে কিন্তু বলা হয়নি, আয়াতে কিন্তু বলা হয়নি যে কাকে বলা হয়েছে, কাকে কাকে প্রশ্ন হইলো কাকে। এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিনে কেরাম ওলামায়ে কেরাম বলছেন যে এখানে কাকে বলতে দুইটি করে, কাকে বলতে যাতে তিনি সমুন্নত করেন দিনকে, তার দিনকে এটা হতে পারে, অথবা যাতে তিনি সমুন্নত করেন তার রসুলকে, তাকে বলতে রসুলকে হতে পারে, দুটো অর্থই হতে পারে। রসুলকে সমুন্নত করার আমরা যদি দুইটা দুইটা অর্থ থেকে দেখুন একটা অর্থই নেই, রসুলকে সমুন্নত করেন, তো রসুলকে সমুন্নত করার অর্থ হলো রসুলকে এর আগেই তো আল্লাহ বলে দিয়েছেন রসুলকে কি দিয়ে পাঠাইছেন, হেদায়াত দিয়ে এবং দিনে হাত দিয়ে, কারণ হেদায়াত দিয়ে এবং দিনে হক দিয়ে যে রসুলকে পাঠিয়েছেন সেই রসুলকে সমুন্নত করা, সেই রসুলকে বিজয়ী করার অর্থ কি হেদায়াত এবং দিনে হাতকে বিজয়ী করা। যেমন কাউকে যদি একটা মিশন দিয়ে পাঠানো হয় এবং বলি যে ওই লোকটা তার ওই লোকটা তার মিশনে থাকতে, তার অর্থ হচ্ছে কি যে ওই লোকটার মিশনটাই থাকতে, আর যদি আমরা বলি যে এখানে লিয়ুযহিরাহু তাকে যাতে করে তিনি তাকে, তাকে বলতে দিনে হক, দিনে হককে সমুন্নত করেন, তাহলে দিনে হক বলতে ওই ইসলাম, তো একই কথা হলো লিয়ুযহিরাহু। একটা হলো এটা ডাইরেক্ট মিশনকে ইন্ডিকেট করে, আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে এখানে যে কথাটা আমাদের মনে রাখতে হবে যে লিউজিহিরাহু যাতে করে তিনি তাকে সমুন্নত করেন, তিনি তাকে সমুন্নত করেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাতে করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত করেন তাকে, দীনে হককে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে বেশিরভাগ এখানে মুফাসসিরিনদের মুফাসসিরিন ইকরাম সাহেব মাহমুদুল্লাহ তাদের কথা হলো যে এখানে দীনে লিউজিহিরাহু যাতে করে তিনি দিনে হককে বোঝানো হয়েছে, দিনে হককে সমুন্নত করেন অন্য সকল দিনের উপরে, এটাই অধিকাংশের মতামত। তাই আজ যদি আমরা এখানে তাকে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরি নি তাহলেও একই অর্থ দাঁড়ায়। কিন্তু এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত করেন, তাহলে সমুন্নত করার মালিক কে? মানুষ, রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে। আয়াত বলছে যে আল্লাহ সুবহানাহু যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে সমুন্নত করেন অন্য সকল দিনের উপরে। এখন দিন প্রতিষ্ঠার আন্দোলন, একামতে দিন কিংবা খেলাফত প্রতিষ্ঠা, এই খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব কার, কে করবে? ইসলামকে গোটা বিশ্বব্যাপী বিজয়ী করার দায়িত্ব কার, কে বিজয়ী করে দেবে? মানুষ করবে না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আল্লাহ বলতেছেন যে আমি রসুলকে পাঠিয়েছি হেদায়েত দিয়ে এবং দীনে হক দিয়ে, যাতে করে এর দ্বারা কি করি আমি দীনে হককে সমস্ত দীনের উপরে বিজয়ী করি। তাহলে বুঝা যায় যে দীনে হককে, দীনে ইসলামকে বিজয়ী করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর আমাদের কাজ কি? হেদায়েত এবং দীনে হককে মেনে চলা, বাস। হেদায়েত এবং দীনে হক, যে ইলিম এবং যে আমলের আমলের বার্তা আমাদের কাছে এসেছে সেটাকে মেনে চলা, সেটাকে প্র্যাকটিস করা, আর দিনকে অন্য সব ধর্মের উপরে বিজয়ী করার দায়িত্ব হইল দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সূরা নূহ, সূরাতুন নূরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ ওয়াদা দিচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, লাইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অবশ্যই অবশ্যই খলিফা করে দিবেন। এখন খলিফা হওয়ার বিষয় না খলিফা বানানোর বিষয়। আমরা আমাদের যে অবস্থা, আমরা যেটা প্র্যাকটিস করছি, আমাদের যে আন্দোলন, আমাদের সংগ্রাম, বেশিরভাগ মুসলমানদের ইল্লা মান রাহিমাহুমুল্লাহ, আল্লাহ যাদেরকে রহম করেছেন, হ্যাঁ, আমাদের কি হলে যে খেলাফত আমরা নিজেরাই প্রতিষ্ঠিত করব, শাসন আমরা নিজেরাই প্রতিষ্ঠিত করব, দিন আমরা নিজেরাই প্রতিষ্ঠিত, দৌলা আমরা নিজেরাই, রাষ্ট্র আমরা নিজেরাই প্রতিষ্ঠিত করব, আমরা নিজেরাই এই আন্দোলন নেমে গেছি, হেদায়েতকে বাদ দিয়ে, দিনে হককে বাদ দিয়ে কাজে লেগে গেছি আমাদের। আমরা কি লিউজিহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ যেটুকু বলছেন যে আমি অন্য সব দিনের উপরে এই দিনে হককে আমি প্রতিষ্ঠিত করব, আমরা বলতেছি আমাদের যে অবস্থা, যেটা বর্তমানে অধিকাংশ মুসলমানদের যে অবস্থা, আমাদের এই অবস্থা বলতেছে এইটুকু যে আমরা আল্লাহকে বলতেছি যে আপনার বিজয়ী করার দরকার নাই, ওই দায়িত্বটা আমরা, আর হেদায়েত আর দিনে হকের বিষয়টা আপনার কাছে রেখে দেন, ওইটা ওইটা আপনার কাছে রেখে দেন, আমরা লিউজিহিরাহু কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটা আমরা দেখবো, ওইটা আপনার দেখার দরকার নেই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলতেছেন তোমাদের কাজ হলে গিয়ে আমি রসুল পাঠিয়েছি হেদায়েত দিয়ে এবং দিনে হাক দিয়ে, তোমরা এই দুইটা প্র্যাকটিস করো, ইজহারুল দিন আলা দ্বীনি কুল্লি, ইজহারুল ইসলাম আলাল ইসলাম আলা আলা দ্বীনি আলা আল আদিয়ানি কুল্লি, সেটা আমি করব। তোমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত, তোমাদেরকে দুনিয়াতে বিজয়ী করার দায়িত্ব হলো যে আমাদের, আমার দিনে হককে প্রতিষ্ঠিত করার দায়িত্ব হইল যে এটাকে সমস্ত দিনের উপরে বিজয়ী করার দায়িত্ব হইল, সমুন্নত করার দায়িত্ব হইল যে আমার, আমি সেটা করব। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আল্লাহ সেটা ওয়াদা দিয়ে বলতেছেন যে আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, দুইটা দুইটা কন্ডিশন তোমরা পুরা করো, একটা কন্ডিশন হইল যে ইমান আনো, আর আরেকটা কন্ডিশন হইল ওয়া আমিলুস সালিহাত, তোমাদের কাজ করো, ভালো কাজ করো, আমলে সালেহ করো। এই কথাটাই এই খুতবার মধ্যে এই কথাটাই আসছে যে রসুল পাঠিয়েছেন এই দুইটা জিনিস দিয়ে, হেদায়ত, এই হেদায়ত কি? ইলম, এই ইলম কি? তাওহীদের ইলম, শাহাদাতাইনের ইলম, এটা প্র্যাকটিস করো,
ওয়াদিনুল হক আমলের যেটুকু আরকানুল ঈমান ওয়াল ইসলাম যেটুকু দেওয়া হয়েছে, আমল যেটুকু করা দরকার, আমলের সালেহায় দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু নিয়েছেন সেটাকে প্র্যাকটিস করো। পরবর্তী কাজ হলো আল্লাহ বলতেছেন ইউযহিরুহু আলা দ্বীনি কুল্লি, এর মাধ্যমে তোমরা এইটুকু করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দ্বীনকে বিজয় করে দিবেন অন্য সমস্ত ধর্মের উপরে, তোমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিবেন। আর মুসলমানদের বর্তমান অবস্থা দাবি করছে এইটুকু যে আমাদের কাজ আল্লাহর কাজটুকু ওইটুকু আমরা আমাদের নিজের হাতে নিতে চাইতেছি। আর আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব আমাদের উপরে যে দায়িত্ব অর্পণ করছেন সে দায়িত্বকে আমরা ছেড়ে দিয়েছি, যার কারণেই বর্তমানে গোটা বিশ্বব্যাপী মুসলমানদের এই যে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত হওয়ার একমাত্র কারণ হইল এইটি যে আল্লাহর দায়িত্বকে আমরা নিজের দায়িত্ব মনে করছি, আর আল্লাহর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বকে আমরা পর্যন্ত ত্যাগ করে দিচ্ছি। তাহলে কেয়ামত পর্যন্ত যে এটুকু কোন অবকাশ আছে যে মুসলমানরা বিজয়ী হতে পারবে বা এই দিনকে বিজয়ী করতে পারবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী না করেন, সমগ্র দুনিয়ার মানুষ যদি চায় যে এই দিনকে বিজয়ী করতে, তারপরে এটা সম্ভব হবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চান। এবং যতক্ষণ পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানও যদি এটুকু চায় যে আমরা দিনকে প্রতিষ্ঠিত করে নেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে সেটা কখনো সম্ভব হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটুকু তখন পর্যন্ত চাইবেন না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা কিংবা মানব জাতিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া দুইটা কন্ডিশন পূরণ না করছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেটা করবেন না। কারণ আল্লাহর কন্ডিশনটা হলো যে প্রোভাইডেড দুইটা শর্তের সাথে, দুইটা শর্ত জড়িত, ওই দুইটা শর্ত জড়িত হবে তখন আল্লাহ তার ওয়াদা পুরা করবেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে সত্য কথা কে বলে? আল্লাহ তো তার ওয়াদা কখনো কি করতে পারেন না, করেন না। আল্লাহ তাআলা তার ওয়াদা অবশ্যই পুরা করবেন, তবে এর আগে আমাদের ওই দুইটা শর্ত পূরণ করতে হবে। والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله, তিনি রাসূল এই কারণে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, তিনি রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দীনে হক দিয়ে, ليظهره على الدين كله, আমরা সব ধর্মের উপরে এটাকে সমুন্নত করার জন্য। তারপরে বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। এখন কথা হলো যে এখানে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট এই কথাটা কেন আসলো? এই কথাটা আসার কারণ হইল যে যেহেতু আয়াতের শুরুতে বলা হয়েছে কি বা এখানে এই যে খুতবাতে যেটুকু বলা হয়েছে যে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, এখন রসুলকে পাঠিয়েছেন যে বার্তা দিয়ে, রসুল সেই বার্তা পৌঁছেছেন ঠিক মতো কি না পৌঁছাননি, হ্যাঁ এই ব্যাপারে আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে যথেষ্ট। এটা তো একটা সাক্ষী পাঠা চাই, কেয়ামতের দিন হয়তো মানব জাতি অস্বীকার করতে পারে যে না আমার কাছে কোন রসুল আসেননি, তাতে তার যাতে মিথ্যা বলার কোন অবকাশ না থাকে তো আল্লাহ বলতেছেন যে সাক্ষী হিসাবে রসুল আমার বার্তা পৌঁছেছেন কিনা না এই সাক্ষীর জন্য আমি যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, একদিন হজ্জাতুল বিদা বিদায়ী হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদের সাক্ষী রেখে বলেছেন যে তোমরা সাক্ষী দাও, আমি যে তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছেছি, আলা হাল বাল্লাগতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে তারপরে বলছেন যে আল্লাহ তুমি সাক্ষী দাও। সাহাবায়ে কেরামরা সাক্ষী দিয়েছেন যে এখানে আপনি আল্লাহর রিসালাত পৌঁছেছেন, আমরা সাক্ষী, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তারা সাক্ষী, তুমি সাক্ষী থাকাও, তুমি যে দাওয়াত যে বার্তা দিয়ে যে রিসালাত দিয়ে আমাকে পাঠিয়েছিল আমি সেই রিসালাত পৌঁছে দিয়েছি। আল্লাহ বলতেছেন যে আমি রাসূল পাঠাইলাম হেদায়েত দিয়ে এবং দীনে হক দিয়ে, উনি সঠিকভাবে যথাযথভাবে সেটা পৌঁছেছেন কিনা না এই বিষয়টা আমি জানি সবচেয়ে ভালো। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এর সাক্ষী আমি যথেষ্ট। আর তোমরা সেটা গ্রহণ করেছো কিনা না সে ব্যাপার ওই সাক্ষী আমি যথেষ্ট। এর জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিসালাত সঠিক ভাবে পরিপূর্ণ ভাবে মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন, এর মধ্যে কোন সন্দেহ নাই। এখন আমাদের মধ্যে ওয়াকাফা বিল্লাহি শাহীদা, রাসূল পৌঁছেছেন কিনা না এ বিষয়ে আল্লাহ তাআলা হিসাবে যথেষ্ট। মুসলমান দাবি করে এমন কিছু লোক আছে আমাদের সমাজে যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 পৌঁছেছেন, বাকি 90,000 ওনার কাছে রেখে দিয়েছেন। আমি শুনেছি আমার নিজ কানে, আযানাল্লাহু মিন যালিক তাআলাল্লাহু আযাহিক উলুবান কাবীরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত যে রাসূল 10,000 মানুষের কাছে পৌঁছেছেন, বাকি 90,000 ওনার কাছে গোপন রয়েছে। এখন যদি তাই হয় আল্লাহ বলতেছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, যে সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট। পৌঁছাইছেন কিনা না ওই বিচার ওই হিসাব কিয়ামতের দিন ওরা পাবে। যদি এরা এইটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ইফতারা এবং এই বোহতান এই তুহমত এই মিথ্যা অভিযোগ যদি তারা দিয়ে থাকে তাহলে সেই হিসাব কিয়ামতের দিন তারা পাবে। এবং আরো সবচেয়ে মারাত্মক যে যারা এইটুকু বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সব কিছু মানব জাতিকে বলে জানে, ওই কিছু কিছু বলে গেছেন যারা ওই যে যারা কিছু কিছু অলিয়া উলিয়া যারা এরা এরা জানে না, ওই বিল্লাহি মিন যালিক। আর এর অধিকাংশই অর্থাৎ 90,000 গোপন রেখে গেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা, যে আজ আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পন্ন করে দিলাম, ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের জন্য দীন হিসাবে পছন্দ করে নিলাম। এই কথাটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার রিসালাত পূর্ণ করে দিতেন। যদি রাসূল সবটুকু না বলতেন, দিনের সবটুকু যদি উম্মতের কাছে পৌঁছে না যেতেন, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটুকু বলতেন না। কারণ আল্লাহ তো সবচেয়ে উত্তম সাক্ষী এবং সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট, আল্লাহ কিভাবে এটুকু বললেন? এই যে বিদায় হজের দিন সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে যখন বললেন যে আমি কি তোমাদের কাছে পৌঁছেছি, তোমার তো কোন সাহাবায়ে কেরাম তো বলেননি এইটুকু যে না ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাত্র 10,000 কইছেন, বাকি 90,000 তো আপনি বলেননি, এমন কথা তো কোন সাহাবায়ে কেরাম বলেননি। কিন্তু মুসলমান দাবি করে এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন অভিযোগ উত্থাপন করে, এমন মিথ্যা অভিযোগ উত্থাপন করে যে রাসূল অনেক কিছু গায়েব রেখে গেছেন, যে গায়েবের অনেকগুলোই মানুষ জানে না। হ্যাঁ, কিছু কিছু এগুলো ওই যে কিছু অলি আব্দাল গোস কুতুব আছে যারা জানেন না, ওই বিল্লাহি মিন যালিক। এরপরে এই মুসলমানদের মুখ থেকে আমি যেটুকু আমার নিজের কানে শুনছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, এরা এমন কথাও বলে যে আল্লাহর জন নবীরে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, আর নবীর জন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া। তাআলাল্লাহ মাআদাল্লাহ, এরা আবার নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। এই ধরনের কোন কথা বলা ওয়াকাফা বিল্লাহি শাহীদা, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এদের ব্যাপারে আমরা এইটুকুই বলবো যে আল্লাহ ওদের জন্য যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। এর জন্য আমাদের যে কোনো কথাবার্তা, এই যে কথাবার্তা আমি মনে করি এগুলা যে ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে জেহালতের কারণে না বুঝে না শুধে মুসলমানদের, হয়তো যারা মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করতেছে কিন্তু এরা কতটুকু মুসলমান তার নিজেরাই বোঝা উচিত। সাক্ষী রেখে এইসব কথাবার্তা এইগুলো বলার পরেও কারোকে এই ধরনের দাবি করা যে রসুল রিসালাতের সবটুকু পৌঁছাননি, এই ধরনের দাবি করার পরে সে কতটুকু মুসলমান থাকতে পারে, ইসলামে থাকতে পারে, নিজেই এটা অনুমান করা উচিত, তার ইসলাম করা উচিত, তওবা করা উচিত, তাজদীদ ঈমান প্রয়োজন তাদের। আর সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের জন্য সাক্ষীর জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এদের হিসাব আল্লাহর হাতে, এদের পরিণতি, এদের ওয়াকাব আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুসলিমাকে তৌফিক দান করুন এইটুকুর যে রাসূলকে তিনি যে হেদায়েত এবং যে দীনে হক দিয়ে পাঠিয়েছেন, নিয়ামত আজিমা হিসাবে মানব জাতির প্রতি, সৃষ্টি জগতের প্রতি, সেই নিয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন করার, সেই দীন হককে প্র্যাকটিস করার, সেই হেদায়েতকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং যারা অজ্ঞতার কারণে বুঝে কিংবা না বুঝে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় হেদায়ত সম্পর্কে, দিন সম্পর্কে এবং রসুল সম্পর্কে, রিসালত সম্পর্কে যারা বাতিল কথাবার্তা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়ত দান করুন। আর যদি এদের নসিবের মধ্যে হেদায়ত না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধ্বংস করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম জামিআ। যদি কোনো প্রশ্ন থাকে আসে ফাদালু।
জাযাকাল্লাহু খাইরান শেখ। আমি
ওয়াইয়াকুম খাইর।
হাইদিগেশ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।